আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাত ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাথী নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর এই অনুষ্ঠানে আমরা এক একটা দিক নিয়ে সিদ্দিক একবার রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক একটা পার্ট নিয়ে, এক একটা দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি। আজকে একটি বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, তাও আপনাদেরকে জানাবো। এর পূর্বে দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নাউজুবিল্লাহ, আল্লাহ তালার পানা। যখনই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসমে গ্রামী নাম মোবারক মুহাম্মদ শ্রবণ করি, সাথে সাথে দুরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রায় সময় শ্রবণ করি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতে রওনা হয়েছিলেন এবং পথের মধ্যে গুহার মধ্যে তারা অবস্থান নিয়েছিলেন। সেখানে এক অলৌকিক ঘটনা বলতে পারি আমরা, অলৌকিক ঘটনা ঘটে গিয়েছিল। সে ঘটনা কী ছিল, এটার ব্যাপারে কোরআন ও হাদিসের মধ্যে কী এসেছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। মদিনাতুল মনোয়ারায় হিজরতের সময় মক্কা মদিনার তাজেদার নবী মুখতার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আশিক গুহা ও মাজারে আকদাসের সাথী হযরত সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন উৎসর্গকরণের যে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন তা দৃষ্টান্তহীন। কিছু শব্দের পার্থক্য ছাড়া বিভিন্ন কিতাবেই এ বিষয়ে অনেক বর্ণনা পাওয়া যায়। যখন আল্লাহর হাবিব হাবিবে লাবিব দয়ালু নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুহার নিকট পৌঁছান, অর্থাৎ সওর গুহার নিকট পৌঁছান, তখন সর্বপ্রথম সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করে তা পরিষ্কার করলেন। গুহার ভিতর সবকটি গর্ত বন্ধ করে দেন। শেষের দুইটি গর্ত বন্ধ করার জন্য কোনো কিছু পাওয়া গেল না। তখন তিনি সে দুটি গর্ত নিজের পা দিয়ে বন্ধ করে রাখলেন। আমরা প্রায় সময় কিন্তু এই ঘটনা শ্রবণ করি, এক এক কিতাবে এক এক রকমের কিছু শব্দের পরিবর্তনে আমরা ঘটনাটা প্রায় কিতাবে পড়ে থাকি, আজকেও শুনছি আমরা। অতপর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে গুহায় প্রবেশ করার জন্য আবেদন করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গুহায় প্রবেশ করলেন, গুহার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন, সাফাই করলেন, এরপরে কিছু ছিদ্র ছিল ছিদ্রগুলোকে বন্ধ করলেন। আর ছিদ্রগুলো বন্ধ করলেন, অনেকে অনেক রকমের লিখেছেন কিতাবের মধ্যে, কেউ বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চাদর ছিল সেই চাদর ছিঁড়ে ওই ছিদ্রগুলোকে ছিদ্রগুলোর মুখে চাদর দিয়ে ঢেকে দিলেন, অর্থাৎ গুহার মধ্যে যে ছিদ্র ছিল এগুলো বন্ধ করে দিলেন। আর এই কিতাবের মধ্যে পাওয়া যায় আশিকি একবার কিতাবের মধ্যে দুইটা ছিদ্র বাকি ছিল, সেই ছিদ্র বন্ধ করার মতো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ছিল না, এজন্য তিনি নিজের পা দিয়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন ভিতরে আসতে পারেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুদয়ের মাথা মোবারক রেখে একটু বিশ্রাম নিলেন। সেই গর্তে একটি সাপ ছিল, সাপটি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কামড় দিল, দংশন করল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশক ও মহাব্বতের অনুপম আদর্শের উপর কোরবান হন, যিনি কঠিন যন্ত্রণা সত্ত্বেও মোস্তফা জানের রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম নষ্ট হবে ভেবে নীরবে ও নির্বিকারে রইলেন। অত্যন্ত যন্ত্রণা ও ব্যথার কারণে অনিচ্ছাকৃতভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুদ্বয় হতে অশ্রু বইতে আরম্ভ করল। যখন চোখের পানি কয়েকটি ফোঁটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে টপকে পড়ল, তখন উভয় জগতের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাগ্রত হলেন, জিজ্ঞাসা করলেন, হে আবু বকর কেন কান্না করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি যখন পড়ল, কেননা উরু মোবারকের উপরে মাথা মোবারক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছিলেন, আর যেহেতু তার চেহারা মুবারকের বরাবর, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার চেহারা, তো চোখের পানি যখন ঝরতেছিল, দুই এক ফোঁটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপরে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেলেন বা আরাম থেকে উঠে গেলেন, জিজ্ঞাসা করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে, কেন কান্না করছো, কোন কারণে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাপে ধ্বংসনের ঘটনা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা ছিদ্র বন্ধ করতে পারিনি, বন্ধ করার মতো কিছু ছিল না, আমার পা দিয়ে ছিদ্রগুলোকে বন্ধ করে রেখেছি, আর মনে হয় সাপে আমাকে কামড় দিয়েছে, দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাপে দংশনের স্থানে নিজের মুখের থুতু মোবারক লাগিয়ে দিলেন, সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। সত্যনিষ্ঠ ও ইশকের চূড়ান্ত পথ প্রদর্শক সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব ও সার গুহার ঘটনার দিকে ইঙ্গিত করতে গিয়ে অনেকেই অনেক রকমের কবিতা বলেছেন বা অনেকে অনেক রকমের পঙক্তি লিখেছেন। হযরত সাইয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহেনশাহে আবরার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুহায় প্রবেশ করলেন, তখন অমুসলিমরা প্রায় গুহার কাছাকাছি এসে গিয়েছিল। গুহায় অবস্থান সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে পাকের পারা 10 সূরাতু তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, গুহায় যে তারা অবস্থান করেছেন, গুহার মধ্যে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুহার সাথে ছিলেন, এ বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা তাওবার 40 নম্বর আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, শুধু দুইজন থেকে যখন তারা উভয় গুহার মধ্যে ছিলেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই সেই ঘটনার প্রতি ইঙ্গিত করতে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মর্যাদা তিনিও তার পংক্তির মধ্যে লিখেছেন বা তিনিও পংক্তি লিখেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুবকে রক্ষা করার জন্য প্রকাশ্য উপকরণও সৃষ্টি করে দিলেন। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রবেশ করলেন, একজন মানুষ যখন অনেক দিন পরে কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, চিহ্ন পরে থাকে, পায়ের চিহ্ন হোক বা আশেপাশের চিহ্ন হোক, চিহ্ন পরে থাকে, আপনি যখন ধুলা বালুময় একটা পাথরের উপর পা রাখবেন সেটা চিহ্ন পরে যাবে, আপনি যখন কোনো অপরিষ্কার জায়গা দিয়ে আপনি চলে যাবেন তখন ওই রাস্তাটা কিছু ময়লা, কিছু মাকড়সার বাসা এগুলো পরিষ্কার হয়ে যাবে। তো যখন ওই গুহার মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন, একটা চিহ্ন পরে গিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুবকে রক্ষা করার জন্য প্রকাশ উপকরণও সৃষ্টি করে দিলেন। যখন জনাবে রিসালাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গুহায় প্রবেশ করলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ হতে পাহারা দেওয়া আরম্ভ হয়ে গেল। গুহার মুখে মাকড়সা জাল বুনে ফেলল, এক পাশে কবুতর ডিম পেরে দিল। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 680 পৃষ্ঠা সম্বলিত কিতাব মোকাশাফাতুল কুলুব এর 132 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এসব কিছু মক্কার অমুসলিমদের গুহায় গিয়ে খোঁজ খবর নেওয়া হতে বিরত রাখার জন্য করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা সে দুটি কবুতরকে এমন অসাধারণ প্রতিদান দিলেন যে আজ পর্যন্ত মক্কার হেরেম শরীফে যে সব কবুতর রয়েছে সেসবগুলো সেই দুটির বংশধর। যেমনিভাবে সেই দুটি কবুতর আল্লাহ তাআলার আদেশে রহমাতাল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিফাজতের দায়িত্ব পালন করেছিলেন, তেমনিভাবে আল্লাহ তাআলাও হেরেম শরীফে সেগুলোকে শিকার করার উপর বিধিনিষেধ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন অমুসলিমরা কাফিরেরা সেখানে কবুতরের বাসা এবং তাতে ডিম দেখতে পেল দর্শক শ্রোতা, তখন তারা বলতে লাগলো এই গুহায় যদি কোনো মানুষ থাকতো তাহলে মাকড়সা জাল বুনত না, কবুতরও ডিম দিত না। কাফিরদের পায়ের শব্দ শুনে আশিকে একবার সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় অনুভব করলেন এবং আরজ করতে লাগলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এখন তো আমাদের দুশ্মন এতই কাছে এসে গেছে যে তারা যদি নিজেদের পায়ের দিকে দৃষ্টি দেয় তাহলে আমাদের দেখে ফেলবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানজুল ইমান থেকে অনুবাদ, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। যেমন ছিল গুহার সাথী তেমন ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিদ্দিক আকবর তো ভয় পেয়ে গেলেন, যদি কাফিরেরা অমুসলিমরা নিজের পায়ের দিকে তাকায় তবে তারা আমাদেরকে দেখে নেবে, অর্থাৎ আমরা যে গুহায় প্রবেশ করেছি তার চিহ্ন তারা পেয়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই বললেন, ইয়া রসুলাল্লাহ, যদি ওরা পায়ের দিকে তাকায় তবে আমাদেরকে দেখে নেবে, আমাদেরকে পেয়ে যাবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন। সূরা তাওবার 40 নম্বর আয়াতেই এসেছে, দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই এ বিষয়েও নিজের নাতের বইয়ের মধ্যে পংক্তি লিখেছেন। অতঃপর আশিক একবার হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রশান্তি নাজিল হলো, তিনি একেবারে নির্ভীক হয়ে গেলেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ দিন পহেলা রবিউন নূর সোমবার গুহা হতে বের হয়ে মদিনাতুল মানোয়ারায় রওয়ানা হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, মাহবুবে রব্বে আকবর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্থক ও সফল কাম হয়ে গেলেন, আর অমুসলিম কাফেররা ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে তারা ফিরে গেলেন, মাকড়সা গোয়েন্দাদের সব পথ রুদ্ধ করে দিয়ে গুহার মুখটিকে এমন বানিয়ে দিল যে গোয়েন্দারা সেদিকে যাবার চিন্তাও করল না। তারা হতাশ হয়ে ফিরে গেল, আর মাকড়সার ললাটে ধরল অবিনশ্বর সৌভাগ্য। মোকাশাফাতুল কুলুবে হযরত সাইয়েদুনা ইবনে নাকিব রাহমাতুল্লাহি তাআলা এভাবে বর্ণনা করেছেন যে রেশমের পোকারা এমন রেশম বুনল যা সৌন্দর্যের অনুপম, কিন্তু ওই মাকড়সা তার চেয়েও লাখো গুণ উন্নতি ও শ্রেষ্ঠ, কারণ সে গুহায় সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গুহার মুখে জাল বুনেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল সেই মুহূর্তটা, কেমন ছিল সেই সময়টা, আর কেমন ছিল তাদের ভাগ্য যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একাকিত্ব সময় কাটিয়েছেন গুহার মধ্যে, আর যারা গুহার মুখে জাল বুনেছিলেন, যারা সেই জালের উপরে ডিম পেরেছিলেন, কেমন ছিল তাদের সেই সময়টা, কেমন ছিল তাদের সেই কাজগুলো, আর কেমন ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য এই হুকুমগুলো, চিন্তা করতেই যেন চোখে পানি আসে। আল্লাহ তাবারক তাআলা যাকে চান তাকে কিভাবে রক্ষা করেন, আল্লাহ যাকে চান তাকে কিভাবে ধ্বংস করে দেন। তো আল্লাহ তাবারক তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছিল একটা উদাহরণ দুনিয়ার মানুষের জন্য যে কিভাবে হেফাজত করেছেন আল্লাহ তাবারক তাআলা। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রুদের দেখে ফেলার ভয় প্রকাশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তারা যদি এদিক দিয়ে প্রবেশ করে তাহলে আমরা ওদিক দিয়ে বের হয়ে যাব। আশিক আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেদিকে দৃষ্টি দিলেন তখন একটি দরজা দেখতে পেলেন, যার সাথেই এক তরঙ্গিয়াত সাগর আর গুহার দরজা একটি নৌকা বাঁধা ছিল। এই দৃশ্যটাও একটা অলৌকিক দৃশ্য ছিল দর্শক শ্রোতা। যখন একটা দরজা দিয়ে একটা গেট দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করছিলেন, অন্য কোনো দরজা সেখানে ছিল না। সিদ্দিক আকবর পরিষ্কার করলেন, আমার নবীকে ভিতরে প্রবেশ করালেন, আমার নবী আসলেন। অমুসলিমদের পায়ের আওয়াজ পেয়ে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি চলে আসে তো আমাদের কী উপায় হবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যদি এই দরজা দিয়ে প্রবেশ করে আমরা ওই দরজা দিয়ে বের হয়ে যাব। আমার নবী ইশারা করেছিলেন ওই দরজা দিয়ে বের হয়ে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই দরজায় তাকিয়েছিলেন অমুসলিমরা চলে আসে কি না, যখন আমার নবী ইশারা করলেন এই দরজা দিয়ে বের হয়ে যাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই দরজার দিকে তাকালেন, এদিকে তাকালেন, তাকিয়ে দেখেন এদিকেও একটা দরজা, আর সামনে নদী দেখা যায়, আর সেই গুহার দরজার সামনে একটা নৌকাও বাঁধা রয়েছে। সব ছিল আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এক যেন সাজানো গুছানো এক পরীক্ষা, এক সময়, এক মুহূর্ত, উম্মতের প্রতি কিভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় স্পর্শকারী মোজেজা অবলোকন করলেন, যা গুহার বিপরীত দিকে তারই নুরানি দৃষ্টির বরকতে গুহা ও মাজারের সাথী সিদ্দিক আকবরের সমুদ্র দৃষ্টিগোচর হলো, আর এভাবে রিসালাতের ফয়েজ দ্বারা তিনি শান্তি ও আরাম অনুভব করতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি তাআলা বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুহার দিকে গমন করেছিলেন, তখন তিনি কখনও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে যেতেন, আবার কখন পিছনে আসতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, এরূপ কেন করছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, যখন আমাদের খুঁজে বেড়ানো দুশমনদের কথা মনে পড়ে তখন আমি আপনার পিছনে এসে যাই, আর যখন মনে পড়ে দুশ্মনেরা হয়তো উৎপেতে আছে সামনের দিকে তখন আমি আপনার সামনে চলে আসি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বিপদের এই পরিস্থিতিতে তুমি কি আমার আগে মৃত্যুবরণ করতে চাও? তিনি বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমার ইচ্ছা ঠিক এমনটাই। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই বিপদের মধ্যেও কি তুমি আমার আগে মারা যেতে চাও? সিদ্দিক আকবর বললেন, আল্লাহর কসম, আমার এটাই ইচ্ছা। আমি জীবিত থাকা অবস্থায় আপনার উপরে যেন একটা কোনো আচরণ কেউ দিতে না পারে, এই জন্য আমি কখনো সামনে যাই আবার কখনো আমি পিছনে যাই। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা বলেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাত বিষক্রিয়া প্রবর্তন করার কারণে হয়। অনুরূপভাবে হযরতে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলার ওফাত হয়েছে সেই সাপের ধ্বংসজনিত বিষক্রিয়া ফিরে আসার কারণে, যে সাপ তাকে হিজরতের রাতে গুহায় কামড় দিয়েছিল, দংশন করেছিল। হযরত সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা ফানাফির রসুল বা রসুলের মাঝে বিলীন হয়ে যাওয়া মর্যাদাপ্রাপ্ত, কারণ তার ওফাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাতের নমুনাস্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাত হয় সোমবার দিনে, আর সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয় সোমবার দিবাগত রাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি ওফাতের রাতে চেরাগে তেল ছিল না। সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের সময় ঘরে কাফনের জন্য টাকা ছিল না। এ হলো ফানা, এ হলো বিলীন। সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহু কেমন এক দৃষ্টান্ত রেখে গিয়েছেন। তারও হায়াতে মোবারকা ছিল 63 বছর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে মোবারকা ছিল 63 বছর। তিনিও বিষে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিষে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। তিনিও সোমবার শরীফে দুনিয়া ত্যাগ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সোমবার শরীফে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন ব্যক্তি যখন কাউকে ভালোবাসে, নিজের জানের চাইতে, নিজের সম্পদের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, যখন কোনো ব্যক্তি অন্য কাউকে নিজের সব চাইতে বেশি ভালোবাসে, তখন তার ওঠা বসা যাওয়া আসা খানা পিনা সব কিছু ওই ব্যক্তির ধ্যানে হয়ে থাকে। আর এমন ব্যক্তি সাহাবা একরাম ছিলেন, আমার নবীর কাছে আসতেন আর যেতে চাইতেন না, নবীর সংস্পর্শে বসতেন দুনিয়া ভুলে যেতেন। সাহাবায়ে কেরামেরই উক্তি এগুলো। আমরা ক্ষুধার্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতাম আর আমার নবীর চেহারা মোবারক জিয়ারত করতে থাকতাম আর ক্ষুধাকে ভুলে যেতাম। অর্থাৎ তারা ক্ষুধার্ত অবস্থায় আসতো নবীর দরবারে, 2 দিন 3 দিন না খেয়ে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসতেন, আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, তারা ক্ষুধাকে ভুলে যেতেন। কেমন প্রেম আর কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি তাদের, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে কীভাবে আঁকড়ে ধরেছেন, কীভাবে মহাব্বতে রেখেছেন, কীভাবে তাদেরকে ধরে রেখেছেন যাতে করে উম্মতি পথ হারা হয়ে না যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা নিজেকে নিয়ে একটু চিন্তা করি, আমার চলার পথ কোন দিকে? শরীয়ত যেটা বলে সেটাই কি আমার চলার পথ, নাকি শরীয়ত যেটা নিষেধ করেছে সেটাকে আমি চলার পথ বানিয়ে নিয়েছি? আজ আমার উদ্দেশ্য কোনটা? আমার উদ্দেশ্য কি জান্নাত অর্জন করা নাকি দুনিয়া অর্জন করা? আমার উদ্দেশ্য কি আল্লাহ তাআলার রাসূলকে সন্তুষ্ট করা নাকি দুনিয়াকে সন্তুষ্ট করা, শয়তানকে সন্তুষ্ট করা? আমরা একটু আমাকে নিয়ে ভাবি, নিজেকে নিয়ে চিন্তা করি, তবেই দেখবেন আমাদের রাস্তাগুলো ওপেন হয়ে যাবে, খুলে যাবে। চিন্তা করার মতো তো মন মানসিকতা বা বিবেক আল্লাহ দান করেছে আমাদেরকে। একটু চিন্তা করি, আমার পথ চলার দিক কোনটা, ডান দিক নাকি বাম দিক? যদি ডান দিকে চলি তবে নাজাত পাবো, যদি বাম দিকে চলি তবে আমার জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাবারকতালার দরবারে দোয়া করি আমরা, যাতে করে আল্লাহ তাবারকতালা আপনাকে আমাকে সিদ্দিকে আকবর রদিয়াল্লাহু তাআলার মতো চিন্তাভাবনা, তার পথে চলা, তাদেরকে অনুসরণ করা, তাদের ফয়জ ও বরকত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ ছিল সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমাদের। যদি আমরা পারি যে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে, তবে এর মধ্যেই রয়েছে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা, এর মধ্যে রয়েছে আমাদের জান্নাতে যাওয়ার এক সম্বল। যদি এটা না পারি তবে আমরা কিন্তু পথ হারা হয়ে যাব, আমরা কিন্তু যে পথে চলার কথা ছিল সে পথ কিন্তু আমরা খুঁজে পাব না। আমাদের পথ প্রদর্শক সাহাবা একরাম, আমাদের পথ প্রদর্শক আল্লাহ তাআলার নেক বান্দারা, সলেহীন যারা ছিলেন তারা, তাদেরকেই আমরা ফলো করব, তাদেরকে অনুসরণ করব, আর এতেই আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেও আপনারা সাহাবা একরামের আলোচনা শুনে থাকেন, আর এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য শিখার অনেক বিষয় রয়েছে। যদি আমরা শিখতে পারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবা একরামের জীবনী, আল্লাহওয়ালা ব্যক্তিদের জীবনী যখন ঘরের মধ্যে আলোচনা হবে, শুনবেন বা নিজে শুনবেন, সন্তানকে শোনাবেন, তখন ঘরের মধ্যে এক পরিবেশ তৈরি হয়ে যাবে, এক পরিবেশ সৃষ্টি হবে, এমনই পরিবেশ সৃষ্টি হবে যারা সাহাবা একরামকে ভালোবাসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, আর তখন আমাদের আকিদাও ঠিক হয়ে যাবে। আল্লাহ তাবারকতাল আমাদেরকে সবসময় মাদানী চ্যানেল দেখা, সাহাবা একরামকে ভালোবাসা, মোহাব্বত করা তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক 22 জমাদিউল আখির, তো নিজের ঘরে ফাতিহার ব্যবস্থা করুন, কিছু নেওয়াজেরও ব্যবস্থা করুন, তাবারুকের ব্যবস্থা করুন, বেশি না পারেন অল্প কিছু করুন, আর এর মাধ্যমে ইসালে সওয়াব করুন, ফাতিহা খানি করুন, আর এ তাবারুকের আয়োজন করুন। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফয়জ ও বরকত পাওয়া যাবে এবং সওয়াব অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হাবিবে খোদার জিনে গো হর সাথী সিদ্দিকে আকবর মাজার হলেন প্রিয় নবী সাথী সিদ্দিকে।